শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, আজ 3রা জানুয়ারি 2018 বুধবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেলিম হোসেন ওয়াশিংটন স্টুডিও থেকে আজকের বাংলা অনুষ্ঠানে। আজ আমাদের অনুষ্ঠানে থাকছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট ঢাকা থেকে।
চারজন নয়া মন্ত্রী নেয়ার একদিন পর মন্ত্রিসভায় হালকা ঝাঁকুনি দেওয়া হয়েছে, অনেক সিনিয়র মন্ত্রী দপ্তর হারিয়েছেন।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট কলকাতা থেকে।
রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের গরিব মানুষদের হাতে বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও থাকছে বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন, 2018 সালের প্রত্যাশা ও প্রত্যয় প্রতিবন্ধকতা নিয়ে। তবে সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে বুধবার যোগাযোগের টেলিফোন চ্যানেল পুনরায় খুলেছে। বহু বছর ধরে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর তারা তাদের সম্পর্ক উন্নত করতে চাইছে, তারই একটা উল্লেখযোগ্য প্রথম ইঙ্গিত হচ্ছে এটি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন। পানমুনজম গ্রামটি সীমান্তে দুদেশের সুরক্ষিত অসামরিক এলাকার মধ্যে অবস্থিত। 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে টেলিফোন হটলাইনটি বন্ধ হয়ে যায় যখন পিয়ংইয়ং লাইনটি কেটে দেয়, কারণ উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সিউল যৌথভাবে পরিচালিত শিল্প এলাকা থেকে বেরিয়ে আসে। উত্তর কোরিয়ার সংস্থার প্রধান রি সন গন বলেছেন, তাঁর দেশ চাইছে দক্ষিণের সঙ্গে আন্তরিক মনোভাব নিয়ে কাজ করতে। উত্তর কোরিয়ার রাষ্ট্রপরিচালিত কেসিএনএ সংবাদ সংস্থায় প্রকাশিত খবরে টেলিফোন হটলাইন পুনরায় চালু করার কথা ঘোষণা করা হয়। ইরানি জনগণকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানিরা তাদের দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদে নেমেছেন তাতে যুক্তরাষ্ট্র শক্তভাবে সমর্থন দিচ্ছে। ওদিকে ইরান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া সাধারণ ইরানিদের প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে সরকারপন্থীরা এবার বিক্ষোভে নেমেছেন। ইরানি টেলিভিশনের খবরে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানিরা জাতীয় পতাকা তুলে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে স্লোগান দিচ্ছেন। খামেনি এর আগে এক বার্তায় বলেন, ইরানের শত্রুরা ইরান সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে ওই প্রতিবাদ বিক্ষোভ করিয়েছেন, যার ফলশ্রুতিতে 21 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের শত্রুরা অর্থ এবং অস্ত্র দিয়ে রাজনৈতিক ও গোয়েন্দা শক্তি ব্যবহার করে এখানে সংঘাত সৃষ্টি করছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরবকে দায়ী করেছেন ওই বিক্ষোভের উস্কানিদাতা হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ইরানের সরকার ব্যর্থ হতে চলেছে। ইরানি জনগণের এখন প্রয়োজন খাদ্য নিরাপত্তা ও মানবাধিকারের নিশ্চয়তা। ইরানি জনগণ শেষ পর্যন্ত বর্বর দুর্নীতিবাজ ইরানি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বাংলাদেশের চারজন নতুন মন্ত্রী নেওয়ার একদিন পর মন্ত্রিসভায় হালকা ঝাঁকুনি দেওয়া হয়েছে, অনেক সিনিয়র মন্ত্রী দপ্তর হারিয়েছেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নবনিযুক্ত AKM শাজাহান কামাল। বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ মন্ত্রী করা হয়েছে, আর পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়ে এককভাবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসানুল্লাহ কিনু, এখন তারানা হালিম তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত মন্ত্রী মোস্তফা জাব্বার পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগে তারানা হালিম এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দেখভাল করবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ক্ষমতার ব্যবহার উদ্বেগজনক। এ সম্পর্কে ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
ভ্রাম্যমাণ আদালত আইনের অধীনে গঠিত আদালতের কার্যক্রম অসাংবিধানিক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি আপিলের শুনানিকালে এমন পর্যবেক্ষণ দেয় আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আপিলের শুনানি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যে প্রক্রিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় তাতে তার নিজেরই যেখানে ভয় লাগে সেখানে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের আদালত নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা অনুমেয়। তিনি বলেন, বিনা কারণে কোনো নাগরিককে একদিন জেলে রাখাও দেশের সংবিধান সমর্থন করে না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হল আমেরিকান সামগ্রী বিক্রি ও চাকরি বেশি পান যাতে আমেরিকানরা। এর ফলে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া টেকনিক্যাল কর্মীদের গ্রিন কার্ডের দরখাস্ত মঞ্জুর হওয়া পর্যন্ত তাদের হয়তো স্বদেশে ফিরে যেতে হবে গ্রিন কার্ডের জন্য। বিষয়টি সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
যেসব বিদেশি H-1B ভিসা নিয়ে ওদেশে গিয়েছেন এবং গ্রিন কার্ড পেয়ে বরাবরের মতো থেকে যাওয়ার সুযোগের প্রত্যাশায় রয়েছেন, এমন 5 লক্ষ কর্মদক্ষ ভারতীয় স্বদেশে ফিরতে বাধ্য হবেন বলে আশঙ্কা মার্কিন বিদেশ ভিসা নীতির বদলের ফলে। H-1B ভিসায় গেলে 6 বছর কাজের পর গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত আমেরিকাতেই থেকে প্রতীক্ষা করার নিয়ম বদল হতে চলেছে। তারা স্বদেশে থেকেই ভিসার প্রতীক্ষায় থাকুন এমনটাই নতুন নিয়ম হতে চলেছে। এই প্রতীক্ষা 10 বছরেরও হতে পারে। কেবল ভারতীয়রাই নন, চীনা এবং আরও অন্যান্য দেশের H-1B ভিসাধারীরাও সব ভিসাধারী সব কর্মী এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই ভোটের আগে এবার গরিবদের জন্য আবাসন নির্মাণে জোর দিচ্ছে রাজ্য সরকার। বিষয়টি সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস খোসরায়ের রিপোর্ট।
রাজ্যের জেলা বর্ধমান শহর সংলগ্ন কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা। আগামী 29 জানুয়ারি রাজ্যের 5 লক্ষ গরিব মানুষের হাতে বাংলার বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির সূচনা হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একই সাথে মুখ্যমন্ত্রী আরো বলেন, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে এই মূল অনুষ্ঠান। জেলায় সূচনা করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা। ভোট প্রক্রিয়া চলায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা ও হাওড়ায় ওই কর্মসূচি পালিত হবে না, ওই দুই জায়গায় হবে 4 ফেব্রুয়ারি। এদিকে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে রাজ্যে পঞ্চায়েত ভোটে জমি শক্ত করার চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করার পাশাপাশি তিনি যে উন্নয়নকে হাতিয়ার করতে চান এবং সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগান গোয়েন্দা সংস্থা বলেছে তারা কাবুলে এক অভিযান চালিয়ে সন্দেহভাজন 13 জন ইসলামিক স্টেট চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। বুধবার এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা ডিরেক্টরেট বলেছে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে বিদেশিরা আছে। আফগান রাজধানীতে সাম্প্রতিক আত্মঘাতী বোমা বিস্ফোরণের পেছনে IS নেটওয়ার্কের হাত ছিল। গত সপ্তাহে এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলে শিয়া মুসলিম সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়ে 40 জনকে হত্যা করে। ওই হামলায় আহত হয় অন্যান্য 90 জন। নাঙ্গারহাড় প্রদেশে এচিন জেলায় আমেরিকান এক সেনা নিহত হওয়ার একদিন পর কাবুলে চরমপন্থীদের গ্রেপ্তার করা হল। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলামারিয়াম দেসালাং বুধবার রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে দেশের কুখ্যাত ডিটেনশন সেন্টার বন্ধ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইথিওপিয়ায় গণতন্ত্রায়নের পথকে সুগম করার লক্ষ্যে তিনি তা করেছেন। ইথিওপিয়ায় নানা ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে রাজধানী আদিস আবাবায় মাইকেলাওয়ি ডিটেনশন সেন্টারে রাজবন্দীদের ওপর নির্যাতন এবং বিরোধী দলকে দমনের লক্ষ্যে গণগ্রেফতার। প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, রাজবন্দীদের বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নেওয়া হবে যাদেরকে আগে অপরাধী হিসেবে বিচারের জন্য রাখা হয়েছিল। তিনি আরও বলেন, ওই ডিটেনশন সেন্টারকে মিউজিয়াম করা হবে। ওই সেন্টারে ঠিক কতজন বন্দী ছিল তা জানা যায়নি। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের 2013 সালের এক রিপোর্টে বলা হয়, সেখানে রাজবন্দীদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে অবৈধ পন্থা ব্যবহার করা হতো। বিশ্ব সংবাদ শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে।
Hello.
কলিন শো হ্যালো ওয়াশিংটন এখন শুরু হচ্ছে। আজকের বিষয় 2018 সালের প্রত্যাশা, প্রত্যয় এবং প্রতিবন্ধকতা। অনুষ্ঠান সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন, শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই আয়োজন। হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এবং এই নতুন বছরের বিশেষ শুভেচ্ছা সবাইকে। যেমনটি শুনলেন, আজকের বিষয় হচ্ছে 2018 সালের প্রত্যাশা, প্রত্যয় ও প্রতিবন্ধকতা। আজ আমাদের সঙ্গে প্যানেল সদস্য হিসেবে টেলি সম্মেলনী লাইনে যোগ দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক, লেখক ও গবেষক ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ অনিশ।
রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সুরেন্দ্রনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সংঘমিত্রা সরকার। অধ্যাপিকা সংঘমিত্রা সরকার, আপনাকেও স্বাগতম। আরও রয়েছেন বাংলাদেশ গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আজকের এই বিষয়ের উপর যারা ফোন করে প্রশ্ন করতে চান, তারা অনুষ্ঠান চলার সময় এই নাম্বারে ফোন করতে পারেন, 2026193062। প্রতিটি নতুন বছরই আমরা জানি আমাদের মনে প্রত্যাশার জন্ম দেয় এবং বিগত বছরের ত্রুটি, বিচ্যুতি, ভুল, ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসবার চেষ্টা করি। আবার এ কথাও সত্যি যে সময় গণনার এই হিসেবটি আমাদের নিজেদেরই তৈরি। কাজে 2017 আর 2018 সালের বিষয়গুলো যে বিচ্ছিন্ন বা ইংরেজিতে যাকে বলে ওয়াটার টাইট কম্পার্টমেন্টে বিভক্ত, তেমন কিছু কিন্তু নয়। তাই স্বভাবতেই আগেকার ঘটনা প্রবহমান থাকে পরের বছরেও। 2017 সাল ছিল বাংলাদেশ কিংবা ভারতের যেমন, তেমনি গোটা বিশ্বেরই একটি ঘটনা বহুল বছর। তারই প্রেক্ষাপটে আজ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা জেনে নেব 2018 সালের প্রত্যাশা ও প্রত্যয় এবং আশা পূরণের প্রতিবন্ধকতাগুলো। প্রশ্নকর্তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্যে এবং প্যানেল সদস্যদের প্রতি সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর জন্যে। আমরা একটা ইকো শুনতে পাচ্ছি, আপনারা যদি ফোনটা ধরে রাখেন তাহলে ভালো হয়, ঠিক অন্য জায়গায় না রেখে। আর প্রশ্নকর্তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ প্রশ্ন সংক্ষিপ্ত রাখার জন্যে, প্যানেল সদস্যদের প্রতি সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। এবার সরাসরি প্রশ্ন নেওয়ার পালা। প্রথম প্রশ্নটি করেছেন আজমির হাসান কনক ঢাকা থেকে। হ্যালো।
হ্যালো, আমি আজমির হাসান কনক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। শুরুতে আমি একটু আমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা দিয়ে একটু শুরু করছি। 2017 সালে আমাদের দেশের যে রাজনীতি, সেখানে কিন্তু বেশ সমালোচনা আমরা দেখেছি, বিরোধিতা দেখেছি, বিতর্ক দেখেছি, কিন্তু তারপরেও আমার মনে হয় রাজনৈতিক সংঘাত বলতে যা আমরা বুঝি সেটা কিন্তু খুব একটা বেশি ছিল না, এবং মোটের উপর মনে হয় দেশ হানাহানি, হরতাল এবং অবরোধ মুক্ত ছিল। এখন এই পরিস্থিতিতে 2018 সাল অর্থাৎ এই নতুন বছরে আমার যে প্রত্যাশা, সেটি হচ্ছে দেশে যেন সবসময় মতো করে শান্তি বিরাজ করে, বা অন্ততপক্ষে 2017 যেরকম ছিল অন্তত যেন সেরকম থাকে, এবং আগামীতে যে নির্বাচনগুলো রয়েছে, নির্বাচনের প্রস্তুতি রয়েছে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন রয়েছে, উপনির্বাচন, এরপরে আবার জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি রয়েছে, সেইখানে যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যেন নির্বাচন হয়, সেই রকমের পরিস্থিতি যেন বজায় থাকে, এবং সরকারের যেন সেখানে সদিচ্ছা আমরা যেন দেখি, এটা একটা আমার প্রত্যাশা। এছাড়া ব্যাংকিং খাতে যে অরাজকতার কথা আমরা সবচেয়ে বেশি শুনেছি তাতে কিন্তু আমরা শঙ্কিত, আমরা ভীত। সেখান থেকে যেন বাংলাদেশ বের হয়ে আসতে পারে 2018 তে, যেন এরকম করে আমরা আর কিছু শুনতে না পারি। আমরা বছরের প্রায় শেষ দিকে এসে যেটা দেখতে পাচ্ছি খুবই মানবেতর ইস্যুটা, যে রোহিঙ্গারা আমাদের দেশে এখন এসেছে, এখানেই থাকছে, এর সাথে বাংলাদেশেও নানান রকম ইস্যু জড়িয়ে পড়ছে। তো তারা যেন নিজের দেশে নিরাপদে ফিরতে পারে এবং তাদের জীবন যেন আর বিপন্ন না হয়। এখন প্রশ্ন হচ্ছে কি করলে বা কিভাবে সেই ইস্যুগুলো থেকে যে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে দূর করে আমরা সামনে এগোতে পারব। ধন্যবাদ
আপনাকে, অনেক ধন্যবাদ আজমির হাসান কনক। আপনি মূলত তিনটি বিষয় উত্থাপন করেছেন, একটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত এবং 2018 সাল সেদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত ব্যাংকিং খাতের অরাজকতার কথা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন। আমি প্রথমেই বাংলাদেশে নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অধ্যাপক আলী রিয়াজের কাছে যাচ্ছি।
ধন্যবাদ আনিস। প্রশ্নকর্তা মিস্টার আজমির হাসান কনক যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো আপাত দৃষ্টি এবং খুব স্বাভাবিকভাবে শুনলে মনে হয় ঠিকই আছে যে তার যে প্রত্যাশা 2017 যেমন ছিল তেমনই যেন যায়। তো সেটা এক অর্থে ঠিক যে হানাহানি সংঘাত ছিল না, কিন্তু অনিশ্চয়তা তো ছিল এবং বড় বড় বেশ বড় বড় ঘটনাই ঘটেছে যেগুলো রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশে 2017 সালে আমরা দেখতে পেলাম যে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের যে বড় রকমের পার্থক্য, সেই পার্থক্যটা এবং বড় রকমের একটা টেনশন আমরা দেখতে পেলাম, তার পরিণতি অন্ততপক্ষে যেভাবে সমাধান করা হলো সেই সমাধান আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে খুব ইতিবাচক ভাবে সমাধান করলো আমি তার সঙ্গে ঠিক একমত নই, ফলে তার একটা প্রভাব তো থাকবে ভবিষ্যতে। এবং মিস্টার কনক সেটা চান কিনা আমি জানি না, আমি চাই না যে এইভাবে সমাধান হোক। অনিশ্চয়তার ছাপ আমরা রাজনৈতিক ভাবে দেখতে পেয়েছি, একইভাবে আমরা দেখতে পেয়েছি আরো অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে একটা বড় রকম ব্যাপার হচ্ছে মানবাধিকার পরিস্থিতি, এটার আরো অবনতি ঘটেছে। একেবারে ধরুন যে হারে গুমের ঘটনা বেড়েছে, যে পরিবারগুলোর সন্তানেরা ভাই বোন ভাই এখনো নিখোঁজ, তারা নিশ্চয়ই বলবেন না যে 2017 সালের মতোই অবস্থা থাকুক, তাই না? ফলে অনিশ্চয়তাগুলো থেকেছে, রাস্তার এই সংঘাত হানাহানি না থাকাটাকে আমরা ইতিবাচক ভাবে দেখবো বটে, কিন্তু দীর্ঘমেয়াদে রাজনীতিতে যে পরিবর্তনগুলো ঘটছে এবং রাজনীতি এবং রাষ্ট্রের যে পরিবর্তনগুলি ঘটছে সেগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার এবং সেগুলো অরাজনৈতিক ভাবে সমাধান করা যাবে না, এগুলি খুব রাজনৈতিক সমস্যা। রাষ্ট্র আসলে রাজনীতির বাইরে নয় এবং রাষ্ট্রের যে বিভিন্ন ইউনিটগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ যেভাবেই বলেন আর কি, সেগুলোর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক শক্তি দিয়ে জোর করে সমাধান করা যাবে না এবং সেগুলোর সমাধান করলে তার পরিণতি ভালো হয় না। আপাত দৃষ্টিতে সাময়িকভাবে তাতে আমরা একটা শান্তি শৃঙ্খলা দেখতে পাই বটে, সব শান্তি সবসময় খুব ইতিবাচক হয় আমি তো মনে করি না। মিস্টার কনক আরো দুটো প্রশ্ন তুলেছেন, এর মধ্যে আমি শুধু ব্যাংকিং খাতের কথা বলি, একজন অর্থনীতিবিদ আছেন এই আলোচনায় তিনি আরো ভালো বলতে পারবেন, কিন্তু ব্যাংকিং খাতের এই সংকট কি আলাদা? গোটা দেশ জুড়ে গোটা অর্থনৈতিক মানে ব্যবস্থার মধ্যে যে সংকট এবং যার কারণ আসলে রাজনৈতিক, এবং রাজনৈতিক ভাবে রাজনৈতিক বিবেচনার থেকে আপনি যদি ব্যাংক এর অনুমতি দেন, আরো ব্যাংকের অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে, গোটা ব্যাংকিং খাত আসলে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে একটা বড় রকমের ঝামেলা আছে, বড় রকমের দুর্বলতা আছে সেটাই প্রকাশ করেছে এবং সেটা রাজনৈতিক, এবং এই রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে আমরা সেটা মোকাবেলা করতে পারবো না। ফলে আমারও প্রত্যাশা শান্তিপূর্ণ ভাবে হোক, আমারও প্রত্যাশা যে রোহিঙ্গারা ফিরে যাক 2018 সালে, আমারও প্রত্যাশা হচ্ছে যে ব্যাংকিং খাতের বাইরেও যেমন ধরুন দ্রব্যমূল্য যে হারে বেড়েছে সাধারণ মানুষের জন্য একটা বড় রকমের ঝামেলা আসা, তো তারা নিশ্চয়ই যেমন পরিস্থিতি পরিবর্তিত হোক আমিও চাই সে পরিস্থিতি পরিবর্তিত হোক। বৈষম্য বেড়েছে, আপনি যদি 2016 সালের যেটা আমরা 2017 সালে যে রিপোর্টটা দেখলাম হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে, বৈষম্য তো বড় রকমের বেড়েছে, তো বৈষম্য কমানো দরকার, অর্থনৈতিক প্রবৃত্তি অর্জিত হচ্ছে বটে, চাকরির সংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে,
সেটাকে অধ্যাপক আলী রিয়াজ আপনি কিভাবে দেখছেন নির্বাচনের উপর যদি আলোকপাত করেন?
নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন সকলের কাছে, সকলেরই প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে 2014 সালের একটা পুনরাবৃত্তি হবে না। 2014 সালের নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন নয়, এটা প্রধানমন্ত্রী বলেছেন। যিনি নির্বাচিত হয়েছেন তিনিও বলেছেন এটা গ্রহণযোগ্য নির্বাচন বলে তিনি একটা ভালো নির্বাচন করতে চান। ইমপ্লাইড মিনিং হচ্ছে 2014 নির্বাচনটা ভালো নির্বাচন না, এটা আমরা বুঝতে পারি। এখন তার যুক্তি আপনি অনেকভাবে দেখাতে পারেন, সেটা সেই আলোচনায় আমরা যাব না। লেট আস নট রিলিটিগেট দ্য প্যাস্ট। প্রশ্ন হচ্ছে যে তাহলে 2018 সালে কি ধরনের নির্বাচন আমরা চাইব? বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনীতির জন্য, ভবিষ্যতের জন্য দরকার হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, যাতে সকলে অংশগ্রহণ করতে পারে, যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সকল দল যেন সেই ফলাফল গ্রহণ মানে অ্যাকসেপ্ট করে। এবং এই ইনক্লুসিভ ইলেকশন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন, যার মধ্য দিয়ে এমন একটা পার্লামেন্ট তৈরি হবে যে পার্লামেন্ট আসলে জবাবদিহির জায়গা হবে। এখন তো পার্লামেন্ট জবাবদিহির জায়গা নয়, তাই না? কারণ আপনি বিরোধী দল আবার ক্ষমতাসীন দলও, মানে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি বাংলাদেশে। তো ফলে এটাই হচ্ছে প্রত্যাশার দায়িত্বটা কার? দায়িত্বটা হচ্ছে ক্ষমতাসীন দলের এবং সরকারের। ইলেকশন কমিশন নির্বাচনটা অর্গানাইজ করবে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তটা ক্ষমতাসীন দলের, তাকেই নিতে হবে যে তারা আসলে কি ধরনের নির্বাচন করতে চান।
ব্যাংকিং খাত নিয়ে এর অরাজকতা সম্পর্কে যে প্রশ্নটি উঠেছে তার সে সম্পর্কে খানিকটা বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। ডক্টর নাজনীন আহমেদ, আপনার কাছে যাচ্ছি।
বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে অর্থনীতির, আমি অর্থনীতি নিয়ে চর্চা করি সেই হিসেবে বলছি, নিঃসন্দেহে ব্যাংকিং খাতের যে দুর্বলতা সেটি একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের উন্নয়নে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই ব্যাংকিং খাতের যে কর্দমাক্ত অবস্থা যদি আমি বলি, এটা একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনে তৈরি হয়েছে। এবং প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবেই বলেছেন যে সেই ব্যাংকিং খাতের এই কর্দমাক্ত অবস্থার জন্য রাজনীতি বা সরকার যে সময় যেই দল ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন রাজনীতির আমি যদি বলি বা রাজনীতির প্রভাব একটি বড় কারণ। তারপরও আমি বলবো যে এই সুশাসন, রাজনৈতিক যে প্রভাব, এখানে এর কারণে যে সুশাসনজনিত অভাব ঘটেছে সেটার সুযোগে কিন্তু অরাজনৈতিক কিছু বিষয়ও এই ব্যাংকিং খাতকে দুর্বল করেছে। কেমন সেটা বলি, যে যেমন রাজনৈতিক প্রভাবে যখন কোনো ভালো মতো দেখার শোনা না করেই একটা ঋণ দেওয়া হয় এবং সেই ঋণ, বিশাল আকারের ঋণ যখন খেলাপি হয়ে যায় এবং সেটা বছরের পর বছর রিশিডিউল করে চালানো হয়, অবভিয়াসলি সেটা ব্যাংকিং খাতের উপরে চাপ তৈরি করে। এই সুযোগে যেটা হচ্ছে, এই সুশাসনের অভাবের সুযোগে যেটা হচ্ছে, ব্যাংকের ম্যানেজমেন্ট আবার নিজেদের ইচ্ছা অনুযায়ী হয়তো রাজনৈতিক প্রভাব ছাড়াই নানান রকম সুশাসনের অভাবজনিত যে অবস্থা, সেই সুযোগে নানান রকম আরো তারাও দিচ্ছেন ঋণ। এখন উপায়টা কি? আমরা তো কেউই চাই না যে ব্যাংকিং খাতের এই দুর্বলতা থাকুক। প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে বলেছেন যে রাজনৈতিক প্রভাবে একের পর এক ব্যাংকগুলোর অনুমোদন হোক, সেটা আমরা চাই না। ব্যাংক আসুক, ঠিক আছে, সেই ব্যাংক যদি প্রতিযোগিতা সক্ষম হয়, সেটা যদি নিয়ম মেনে ম্যানেজমেন্ট থাকে, তাহলে ব্যাংকিং খাতে প্রতিযোগিতা আসলে সমস্যা নাই। কিন্তু আমার ফাইন্যান্সিয়াল সেক্টর কতখানি শক্তিশালী সেটাই কিন্তু আমাদের পর্যালোচনা নাই। এখন ব্যাংকিং খাতের যে দুর্বলতা সেখানে যদি আমরা দেখি, আমার প্রত্যাশা কি, আমি রাজনৈতিক প্রভাবে যে খেলাপি ঋণ হয় বা যে ধরনের দুঃশাসন হয় সেইটা দূর করা আমাদের জন্য মানে আমি বলবো এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেইটার সুযোগ দিয়ে যে বাকি যে সমস্যাগুলো হচ্ছে সেইখানে কিছুটা করার সুযোগ আছে, সেটা হচ্ছে আমরা সম্প্রতি লক্ষ্য করে থাকবেন গত দুই বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে কিন্তু আমি বলবো ইতিবাচক একটা পরিবর্তন এসেছে এবং ব্যাংকিং খাতের যাবতীয় কর্দমাক্ত অবস্থার মধ্যে আমি বলবো যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, যার ফলে এই বছর শেষে যখন ব্যাংকিং খাতের লাভ ক্ষতির হিসাব নিকাশগুলো দেওয়া হচ্ছিল মিডিয়াতে, আপনি খেয়াল করবেন যে তারা খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে এনে ব্যাংকগুলো কিছুটা লাভের সম্মুখীন হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এর মূল কারণ সাম্প্রতিক সময়ের ম্যানেজমেন্টের ইতিবাচক পরিবর্তন। এই ধরনের শক্তিশালী ম্যানেজমেন্ট, বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টর লেভেলে যারা থাকেন, তাদের জায়গায় যদি এফিশিয়েন্ট লোকজন দেয়া হয়, তাহলে অ্যাটলিস্ট রাজনৈতিক প্রভাব ছাড়া অন্য যে দুঃশাসনজনিত বা দুর্বলতাজনিত ঋণগুলো হয় ভালো মতো খেয়াল না করে ঋণগুলো, সেই জায়গাটা কারেকশন করা সম্ভব। একটু খেয়াল করে দেখেন যে যদি ঋণ খেলাপির জায়গায় যাই, সরকার নিজেই কিন্তু বড় ঋণ খেলাপি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দিকে যদি তাকাই, বিপিসি এক সময় বেশি দামে ইন্টারন্যাশনাল মার্কেটে তেল কিনে কম দামে দেশে বিক্রি করত, সাবসিডি দেওয়া হতো। গত কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম যখন কমে আসলো, দেশের বাজারে কিন্তু সেইভাবে কমে নাই, তার মানে বিপিসি লাভ করছে। এই লাভের টাকা কোথায় গেল? এই বিপিসির কিন্তু হাজার হাজার কোটি টাকার ঋণ আছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। বিপিসি বন্ড বলে একটা বন্ডে এর আওতায় এইসব ঋণগুলো আছে, কেন বিপিসি ঋণ শোধ করলো না? দ্যাট মিন্স সরকার কেন এই ঋণ শোধ করতে পারছে না? এই সরকার যখন নিজে ঋণ শোধ করতে পারবে না, এবং এই বিপিসির ঋণ কিন্তু শুনতে এই দলের এখনকার দলীয় সরকারের ঋণ নয়, এটা আগে দল ছিল সেই সময় থেকে বছরের পর বছরের ঋণ। এখন আমি সরকার হিসেবে যদি ঋণ খেলাপি হই, আমার যেখানে ঋণ শোধ করার সুযোগ আছে সেই ঋণটা শোধ না করি, তাহলে আমি কি করে বেসরকারি খাতের ঋণ খেলাপিকে ধরবো? সেখানে তো রাজনৈতিক প্রভাব আছে। আমি মনে করি সরকারি যে খেলাপি ঋণগুলো আছে যেগুলো শোধ করা সম্ভব 2018-তে, আমি মনে করি বিপিসি দিয়েই শুরু হোক সেই ঋণগুলো শোধ করার প্রক্রিয়া।
ডক্টর নাজনীন আহমেদ, আমরা আবার ফিরে আসবো এই প্রসঙ্গে। আমি একটু অধ্যাপিকা সংগমিত্রা সরকারের কাছে যেতে চাই, এই যে রোহিঙ্গা ইস্যুকে আপনি কিভাবে দেখেন?
ইস্যু সম্পর্কে আমার তিনটে সত্তা রয়েছে, সেটা তিনটে সত্তার পরিপ্রেক্ষিতে এটা আমি দেখি। একটি হলো আমার নাগরিক সত্তা, একটি আমার নারী সত্তা, এবং একটি আমার মানবিক সত্তা। প্রথম নাগরিক সত্তা, যেটা আমাদের রাষ্ট্রীয় সত্তার থেকে আমি দেখছি যে রোহিঙ্গা সমস্যা অত্যন্ত একটি দুর্ভাগ্যজনক সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যদিও পৃথিবীর প্রথমবার এই সমস্যার মুখোমুখি হচ্ছে তা নয়। এই সমস্যা সম্পর্কে আমাদের রাষ্ট্রের অভিব্যক্তিকে আমি দুটো ভাবে দেখতে পারি। আমার মনে হয়েছিল যে আরেকটু সহানুভূতি সম্পন্ন অভিব্যক্তি আমার ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম। দ্বিতীয় হলো এদের নারী সত্তা হিসেবে, যেটা আমার প্রথম প্রধানভাবে রোহিঙ্গা সমস্যা মনে হয়েছিল যে মেয়েরা কতটা ভালনারেবল হতে পারে যে কোনো কনফ্লিক্ট রিজিয়ন যখনই কোনো সংঘর্ষ দাঁড়ায়, এবং রোহিঙ্গার ক্ষেত্রে রোহিঙ্গা মেয়েরা সবচেয়ে বেশি আক্রান্ত। পুরুষরা তো আক্রান্ত একভাবে হয়েছে, কিন্তু মেয়েরা যে আক্রমণের মুখোমুখি হলো, আমার মনে হয় সারা বিশ্ব সেদিকে তাকিয়েছে, এবং তারা তার মুখোমুখি হতে গিয়ে যে যে ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হলো এবং তার যে সমাধানের চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক স্তরেও বিভিন্নভাবে প্রয়াস দেখা যাচ্ছে। আর সর্বাঙ্গীন হলো মানবিক যে দিকটা, রোহিঙ্গার ক্ষেত্রে আমরা 70-এর দশকে দেখেছিলাম তৎকালীন পশ্চিম পাকিস্তানের থেকে যে অংশ বেরিয়ে আসলো পরবর্তীকালে বাংলাদেশ হিসাবে, সেখানকার মানুষের ওপরে তৎকালীন অত্যাচারকে, সেক্ষেত্রে ভারত যেভাবে সদর্থক ভাবে পাশে দাঁড়াতে পেরেছিল এবং সেখানে রিয়েল পলিটিক্স এবং ইডিওলজিক্যাল পলিটিক্স যেভাবে প্রকাশিত হয়েছিল, সেই প্রকাশটা বোধহয় এবার আমরা করে উঠতে পারিনি, এবং তার জন্য আভ্যন্তরীণ বেশ কিছু সমস্যা রয়েছে, সময়ের দাবিও হয়তো ভিন্ন রয়েছে, সেই সমস্যাকে আমি এভাবেই দেখছি। কিন্তু আমি এর যত তাড়াতাড়ি এর সমাধান হোক এবং সেই মানুষটা যত তাড়াতাড়ি তার নিজের দেশে ফিরে যেতে পারেন সম্মানের সঙ্গে, সুরক্ষার সঙ্গে, সুরক্ষা এবং সম্মান দুটোই অত্যন্ত জরুরি, এবং অবশ্যই যেন সারা পৃথিবী তার থেকে মানবিক হাতটা বাড়িয়ে দেয়।
ধন্যবাদ অধ্যাপিকা সংগমিত্রা সরকার। আমরা এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের একজন একনিষ্ঠ শ্রোতা নিউ ইয়র্ক থেকে টেলিফোন লাইনে আছেন, আকবর হায়দার কিরণ। হ্যালো,
হ্যালো ওয়াশিংটন। আনিস ভাই, এত এত মানে মহা গুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠান করছেন। এখন আমি দেখছি যে আমাদের প্যানেলে যারা আছেন তারাও এক একজন এক একটা বিষয়ে আলোকপাত করছেন, কারণ ওয়াইড রেঞ্জিং একটা ব্যাপার আর কি। তো আমার একটা ইচ্ছা যে আমি আমার বন্ধু আলী রিয়াজকে প্রশ্ন করব রাজনীতি নিয়ে, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি, কারণ রিয়াজ তো রাজনীতি নিয়েও মাথা ঘামান সবকিছু নিয়ে। তো সেদিন আমি দেখলাম, ওই যে কালকেই একটা নিউজ দেখছিলাম বাংলাদেশের, যে বিএনপি একটা মিটিং করবে বা ছাত্র দল করবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেখানে তালা মারা। তো সেম ওল্ড স্টোরি বাংলাদেশের ক্ষেত্রে আর কি। গত বছর কোনো সংঘাত হয়নি, ঠিক আছে, কিন্তু এবারে যে কি হবে এই ইলেকশনটা নিয়ে আমার সন্দেহ আছে আর কি। আমাদের খুব প্রত্যাশা যারা বাইরে থাকি, বাংলাদেশে সত্যিকারের একটি নিরপেক্ষ নির্বাচন হোক, একটি সরকার আসুক, গণতন্ত্র বাংলাদেশে আবার পুনর্বহাল হোক। আর সেই সাথে আমার আলী রিয়াজের কাছে জিজ্ঞাসা, যে আমরা যে দেশে বসবাস করি সেই যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় দেশ, তাদের দিকে তাকিয়ে থাকে সারা পৃথিবী। সেই দেশের যে এখন যে আমরা প্রেসিডেন্ট আছেন, যিনি একটি মানে একটা হি ইজ এ ব্যাটার অফ জোক টু মোস্ট অফ দ্য পিপল, তো আমাদের এই দেশেরও ভবিষ্যৎ কি বা বাংলাদেশের ভবিষ্যৎ কি, আলী রিয়াজ কি মনে করছেন? ধন্যবাদ
অধ্যাপক আলী রিয়াজ।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রেসিডেন্টের যে আচরণ, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রায় এক বছরের সময়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তার আচরণের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের দুটো ক্ষতি হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ক্ষতি, যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর উপর এক ধরনের আঘাত তৈরি হয়েছে এবং সমাজের মধ্যে যে অস্থিতিশীল এবং উত্তেজনা সৃষ্টির কারণ হিসেবে তিনি বিভিন্ন রকম উপাদান যুক্ত করতে পেরেছেন অভ্যন্তরীণভাবে, যেটা হয়েছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতা বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এমনিতেই যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে বৈষম্য বিরাজমান, এবং সেটা ধরুন এথনিক অর্থে, রেইস অর্থে বলুন, এবং সেগুলোকে আসলে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলোকে উস্কে দিয়ে এক ধরনের রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা হচ্ছে, যেটা এত প্রকটভাবে যুক্তরাষ্ট্রে কখনোই ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রের যে বড় রকমের ক্ষতিগুলি হচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে অপরিকল্পিত, ইম্পালসিভ এবং অধিকাংশ ক্ষেত্রেই অদূরদৃষ্টি সম্পন্ন কথাবার্তা বড় রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাতে করে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই মানে ক্ষীয়মান, এবং সেটা এমনিতেই অভ্যন্তরীণ শুধুমাত্র এই নীতির কারণে নয়, সারা পৃথিবী জুড়ে যে রাজনৈতিক ডাইনামিক্স ইন্টারন্যাশনাল রিলেশন সেটা চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের মধ্যে যে ভূমিকাটা যুক্তরাষ্ট্র রাখতে পারত সেটা রাখতে পারছে না, কারণ হচ্ছে এক ধরনের ইম্পালসিভ ফরেন পলিসির মধ্যে চলে গেছে। অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে, নর্থ কোরিয়া থেকে শুরু করে এমনকি ইরান সম্পর্কে সর্বসাম্প্রতিক টুইট, এমনকি পাকিস্তান বিষয়ক টুইট সম্পর্কেও বলা যেতে পারে। এগুলি খুব ক্ষতিকারক, কিন্তু ক্ষতিকারক হওয়া সত্ত্বেও আমি একটু আশাবাদী এই কারণে যে যুক্তরাষ্ট্রের এই সমস্ত কিছুর পরও বিশেষ করে অভ্যন্তরীণভাবে কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আপনাকে রক্ষা করতে পারে। নাগরিক অধিকারের লড়াই তো শেষ হয়ে যায় না কোনোদিন, সেগুলো অব্যাহত থাকে, যুক্তরাষ্ট্রেও সেটা আছে। সেই ক্ষেত্রে ধরুন আদালত বলুন এবং অন্যান্য প্রতিষ্ঠান, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বলুন কিংবা ধরুন সাদার্ন পভার্টি ল সেন্টার বলুন, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো, এগুলো অত্যন্ত ইফেক্টিভ, এবং ইফেক্টিভলি এগুলো প্রেসিডেন্টের যেই মানে অ্যাক্সেসেস, যে অতিরিক্ত কাজ, সেগুলোকে বন্ধ করতে পারে। এই এই প্রতিষ্ঠানগুলোর কারণে আমি আশাবাদী যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় এতটা খারাপ না হলেও অন্যান্য বিভিন্ন সময় এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছে যুক্তরাষ্ট্র, ফলে এই প্রতিষ্ঠানগুলোর উপর আমার আস্থা আছে। এবং আমার ধারণা যে এই বছর 2018 সালের কথা বলছি, তো বছরের শেষের দিকে নির্বাচন আছে, হাউজের নির্বাচন, সেনেটের এক তৃতীয়াংশের নির্বাচন, আমার ধারণা সেইখানে বড় রকমের পরিবর্তন ঘটবে, অন্ততপক্ষে আমি আশা করছি। ফলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিষয়। বাংলাদেশের ক্ষেত্রে আমি আকবর হাসের কিরণের সঙ্গে একমত, শুধু দেশের বাইরে যারা আছেন তারা নয়, বাংলাদেশের মানুষও চান একটা স্থিতিশীল, অংশগ্রহণমূলক এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক ব্যবস্থা, এবং সেটা আপনি গণতান্ত্রিক অনেক অর্থে এই মুহূর্তে গণতান্ত্রিক হবে না, গণতন্ত্র অনেক বড় কনসেপ্ট, অ্যাটলিস্ট ইনক্লুসিভ পলিটিক্সটা তৈরি করা দরকার। মানে আপনি এক্সক্লুশনারি পলিটিক্স দিয়ে দরজায় তালা বন্ধ করে আপনি কোনো অবস্থাতেই রাজনীতি অব্যাহত রাখতে পারে না, এবং সেইটাই হচ্ছে মূল বিষয়। 2018 সালের প্রত্যাশা হচ্ছে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল
জি। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু একটা কথা আমি সবিনয়ে সবাইকে স্মরণ করিয়ে দিই যে আমাদের অনেক শ্রোতা এখনো লাইনে আছেন, কাজে আমরা উত্তরগুলোর দিকেও একটু নজর দেব, পুনরাবৃত্তি না করার এবং শ্রোতাদের অনুরোধ প্রশ্ন দীর্ঘ না করার। শ্রাবণী সুর ফোন করেছেন যশোর থেকে। হ্যালো,
আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রশ্ন হচ্ছে, 2016 এবং 2017 সালে আমরা জঙ্গিবাদের উত্থান দেখেছি, হামলা দেখেছি। আমি একজন শিক্ষক, আমার প্রত্যাশার পরিধি খুবই ক্ষুদ্র, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, সবার মধ্যে মূল্যবোধের ধস নামতে শুরু করেছে। কেউ যেন কারো ব্যথা দেখতে পায় না, দুঃখ দেখতে পান না, কান্না শুনতে পান না। মানবিক মূল্যবোধের অবক্ষয়, দেশপ্রেমহীনতা, ধর্মীয় ঘৃণা, সংঘাত, বিদ্বেষ, এগুলো মুক্ত করে সত্যিকারের আমরা কি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে জাতীয় ঐক্য থাকবে, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নির্ভরতা থাকবে, তেমনি একটি বাংলাদেশ 2018 সালে দেখতে পাবো? এনএর কাছে আমার প্রশ্ন।
শ্রাবণীশুর, আপনাকে ধন্যবাদ। আমরা সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। মেজবাহুল্লাহ শিমুল ঢাকা থেকে। হ্যালো,
মেজবাহুল্লাহ শিমুল বলছি ঢাকা থেকে। শুরু হলো নতুন বছর নতুন প্রত্যয় নিয়ে, নতুন প্রত্যাশা নিয়ে। তো এই নতুন প্রত্যাশা হলো একটি সমৃদ্ধ বছর, একটি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক একটি সমৃদ্ধিশালী বছর হবে এই প্রত্যাশা। আর প্রত্যয় হবে সব ধরনের কুসংস্কার, পশ্চাৎপদতা, জঙ্গিবাদ, এ ধরনের সবকিছু অপসংস্কৃতি মুক্ত থাকতে পারি সেই প্রত্যয় দিয়ে শুরু করতে চাই। প্রশ্ন একটি রয়েছে, সেটি হচ্ছে যে নতুন বছরে আসলে বিশ্ব রাজনীতির একটি নতুন অধ্যায় শুরু হবে, তো সেই হিসেবে বর্তমানে মধ্যপ্রাচ্যকে নিয়ে পুরো বিশ্ব একটা, মধ্যপ্রাচ্য বিশেষ করে জেরুজালেম কেন্দ্রিক পুরো বিশ্ব এক ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে নতুন বছরে কোন দিকে মোড় নেবে, বা আমেরিকা এবং আদার যে মুসলিম বিশ্ব আছে সেই মুসলিম বিশ্বের আসলে গতি প্রকৃতি কি হবে, সেই বিষয়টা আসলে আমার খুব জানার ইচ্ছা।
ধন্যবাদ আপনাকে। শ্রাবণী সুর খুব তাত্ত্বিক একটা প্রশ্ন করেছেন, মানবিক মূল্যবোধের কথা বলেছেন, ধর্মীয় ঘৃণা অপসারণের কথা বলেছেন, বিদ্বেষ মুক্ত দেশের কথা বলেছেন। ডক্টর নাজনীন আহমেদ, আপনি কি মনে করেন?
শ্রাবণীশুর যে কথাগুলো বললেন, এটা বোধহয় আমাদের সকলেরই প্রত্যাশা। এবং বিশেষ করে আমরা, উনি যে বিষয়টা বলেছেন যে ধর্মীয় মূল্যবোধকে ঘিরে কিছু কিছু ঘটনা আমরা ইদানিংকালে যেগুলো লক্ষ্য করেছি, এগুলো আমাদের যারা একটু জ্ঞানের চর্চা করি বা সবাইকেই আসলে কিন্তু ব্যথিত করে। কারণ আমাদের দেশে এই জিনিস আমি কখনো দেখি নাই। আমি যখন বড় হয়েছি, আমরা একটা কালচারাল ধর্মীয় একটা জায়গা দিয়ে বড় হয়েছি, সেই আমরা সেই অনুশাসনের ভিতর দিয়ে বড় হয়েছি, সম্প্রীতির মধ্যে বড় হয়েছি, ঈদ পূজা বড়দিন এগুলোর মধ্যে আমরা কখনো কোনো পার্থক্য আছে বলে আমাদের কখনো মনে হয়নি। আমাদের ঈদে যেমন বন্ধুরা এসেছে, আমরা তাদের পূজায় গিয়েছি, প্রতিমা বিসর্জনে গিয়েছি, সরস্বতী পূজায় সারা রাত গান গেয়েছি, আমরা সেই একটা জেনারেশন পার করে এসে এখন কোথায় আরো আধুনিকতা দেখব, সেইখানে এই যে পশ্চাৎপদতা আমরা যখন দেখি তা আমাদেরকে অবশ্যই ব্যথিত করে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা ওই কালচারের ভিতর দিয়ে বড় হয়ে যাচ্ছি, আমি আমার পার্সোনালটা যদি বলতে পারি যে আমি নিজেও এখন অনেক ধরনের মন্তব্য অনেক জায়গায় করতে গেলে আমাকে চিন্তা করতে হয় যে আমি ফেসবুকে এই মন্তব্যটা কি দিব কি দিব না, আমি বড়দিনে কি আমি সবাইকে শুভেচ্ছা জানাবো কি জানাবো না, এই চিন্তাটা তো, তার মানে কি আমাদের মগজের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন যারা আমরা চেঞ্জ হতে চাই না তারাও। তো আমি রিয়েলি তার গলার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এই প্রত্যাশা, এই যে মূল্যবোধের যেখানে একটা করে ধস নামছে, এবং আলী রিয়াজ তখন আরেক আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন যে যারা গুম হয়ে যাচ্ছে সেটাও কিন্তু এক ধরনের মানবাধিকারের যে অবক্ষয়, সেই লক্ষণগুলো, এটা আমরা কেউই পছন্দ করছি না, এটা আমাদেরকে আশঙ্কিত করছে। তবে এর অপোজিট চর্চাটা আমাদের থাকতে হবে, অর্থাৎ এর বিপরীতে আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতির যে চর্চা। এবং আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে যদি বিভিন্ন ধর্মীয় উৎসব শুধু নয়, সামাজিক উৎসবগুলোকে উদযাপন করা যায় এবং রাষ্ট্রীয়ভাবে যদি মেসেজ দেওয়া যায় কঠোরভাবে যে না আমরা সম্প্রীতির দেশ, তাহলে বোধহয় একটা বিপরীত শক্তি শক্তিশালীভাবে আমরা অবস্থান করে থাকতে পারবো।
এই প্রসঙ্গে আমি অধ্যাপিকা সংঘমিত্র সরকারের কাছে যাচ্ছি যে এই যে মানুষে মানুষের মিলন বন্ধন এগুলো যে ব্যাহত হচ্ছে আজকাল বাংলাদেশে নয় অন্যত্র, তো আপনি কি মনে করছেন?
এটা আমি শুনছিলাম, উনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছিলেন। আসলে এই কথাগুলো আর বোধহয় কোনো রাষ্ট্রের সীমানা দিয়ে ভাগ করা যাবে না, এই বড় আমাদের সবার সমস্যা। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে এই সমস্যাগুলো যেন ক্রমান্বয়ে বেড়ে উঠছে, যেন চাকাটা, সভ্যতার চাকাটা না এগিয়ে কোথায় যেন পিছিয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে। আসলে ভারতের গণতন্ত্র সঙ্গে যেটা খুব কাছাকাছি শব্দ সেটা হলো কিন্তু ডাইভার্সিটি, ডেমোক্রেসি, ডাইভার্সিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, গণতন্ত্র, বৈচিত্র্য আর উন্নয়ন, এই তিনটের মধ্যে যে সামঞ্জস্যহীনতাটা কিন্তু কোথাও কোথাও যেন আমরা বড় বেশি মুখোমুখি হচ্ছি। সেটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন, আমি এখানকার নাগরিক হিসাবে আমারও কোথাও কোথাও এই অনুভবটা হচ্ছে। এবং যেহেতু এই অনুভবটা হচ্ছে বলেই আজকাল খুব মনে হয় যে চারপাশে যে কোথাও আক্রমণকারী, যেটাকে আমরা অনস্লটারিং অ্যাটিটিউড বলি, সেইটা ধরনের একটা পপুলারিটিও বাড়ছে, এবং সেটা আমি সেই বিষয়টাতে আমি খুব ভয়াত্ম এবং অনেক সময় ব্যথিত যে আক্রমণকারী চরিত্র তো আমরা দেখেছি এর আগে বহুবার দেখেছি, কিন্তু এই আক্রমণকারী এদের যে পাবলিক সাপোর্ট বেস গড়ে উঠছে সেটা মনে করছে এই সমগ্র উপমহাদেশীয় যে সাংস্কৃতিক চরিত্র রয়েছে সেই চরিত্রের প্রতি সবচেয়ে বড় আঘাত, যে আঘাতটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এই সময়ে দাঁড়িয়ে বলছি, এবং এই প্রতিবন্ধকতাকে যে আমরা উত্তরণ করব সেই উত্তরণটা যেন আমাদের প্রত্যয় থাকে, এই প্রত্যাশাটাই কিন্তু এই সময় আমাদের সবচেয়ে বেশি।
জি, আপনাকে ধন্যবাদ। মেজবাহউদ্দিন শিমুল মধ্যপ্রাচ্যে চলমান সংকট এবং মুসলিম বিশ্বের গতি প্রকৃতি কি হবে এ ধরনের একটা প্রশ্ন করেছেন অধ্যাপক আলী রিয়াজ।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক যেটা 2018 সালে আসলে লক্ষ্য করার মতো, সেটা 2017 সালে তৈরি হয়নি, একটা আগের থেকে তৈরি হয়েছে, সেটা হচ্ছে একটা নতুন পোলারাইজেশন হচ্ছে, এক ধরনের নতুন মেরুকরণ হচ্ছে, এবং ওইখানে রিজিওনালি আঞ্চলিকভাবে যে লড়াই সেটা হচ্ছে সৌদিদের সঙ্গে ইরানের, মানে ইরানের লড়াই। একদিকে সৌদি আরব তার প্রভাব বলয় বিস্তার করতে চাচ্ছে বা আরো বাড়াতে চাচ্ছে, ইরানও সেটা চেষ্টা করছে, এবং তার পরিণতি আমরা দেখতে পাচ্ছি ইয়েমেনে, আমরা তার পরিণতি দেখতে পাচ্ছি ধরুন লেবাননে অংশত, এবং কাতারের সঙ্গে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সেই ক্রাইসিসটা, এগুলি হচ্ছে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আমার ধারণা আর কি আগামী আগামী বছরে, এবং তাতে করে অস্থিতিশীলতা বাড়বে অবশ্যই, সহিংসতাও বাড়বে বলে আমার আশঙ্কা, এবং তাতে করে যে যে একটা সমাধানের দিকে যাব আমি তা মনে করি না, 2018 সালেই যাব এরকম আমার আমার মনে হয় না। সামগ্রিকভাবে মুসলিম বিশ্ব ফ্রেজটা একটু আমি একটু রিজার্ভেশন আছে আর কি, আমি খুব সহজে ব্যবহার করি না আর কি, কারণ মুসলিম বিশ্ব বললে যে ডিভার্স ওয়ার্ল্ড ইন্দোনেশিয়া থেকে শুরু করে সৌদি আরব সবকিছুকেই তো আপনি এর মধ্যে ইনক্লুড করবেন, তো তার কোনো আলাদা কোনো ডাইনামিক্স নেই, এগুলো রিজিওনাল ডাইনামিক্স এর মধ্যেই পড়ে, এবং সেই ক্ষেত্রে সৌদি ইরান সংঘাতটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি, যেটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটা খুব বলা মুশকিল।
এই মুহূর্তে আটলান্টা থেকে আমাদের একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো,
হ্যালো,
আপনার নাম বলুন।
মিল্টন।
মিল্টন, আপনার প্রশ্ন করুন।
আচ্ছা, আমার একটা প্রশ্নটা হল বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশে যে রাজনৈতিক সমস্যা যাচ্ছে এর মূল কারণ যেটা আমার মনে হয় যে বাংলাদেশের বেশ একটা বড় অংশ যারা বাংলাদেশ চায় না, তারা চায় পাকিস্তান মত পাকিস্তান মানে তৈরি করতে, এবং যার কারণে এই যে সমস্যাগুলি বাংলাদেশে হচ্ছে যেটা আমি শুনতেছিলাম অনেক শ্রোতাই সমস্যাগুলি কি করে সমাধান হয়ে যায় বলতে, এটা এখন আমার মতামত আমি জানাচ্ছি, এবং আমি যারা বিশেষজ্ঞ তাদের কাছে জানতে যাচ্ছি যে আসলে বাংলাদেশের এই সমস্যাটার মূল কারণ কি,
সমস্যার মূল কারণ কি। এবার আমি ডক্টর নাজনীন আহমেদের কাছে যাচ্ছি যে বাংলাদেশে রাজনৈতিক সমস্যার মূল কারণ কি। তিনি বলেছেন যে পাকিস্তান পন্থীদের একটা প্রভাব আছে, তো সবকিছু মিলিয়ে ডক্টর নাজনীন আহমেদ আপনি কি মনে করেন?
প্রফেসর আলী রিয়াজ নিশ্চয়ই আমার চেয়ে আরো অনেক ভালো ব্যাখ্যা দিতে পারবেন, আমি রাজনীতি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি রাজনীতি এবং অর্থনীতির টানাপোড়েনে বিভিন্ন জিনিস দেখতে গিয়ে যা দেখেছি আমার কাছে যেটা মনে হয়, আমরা শব্দটা এখানে পাকিস্তান বা ওই রাষ্ট্রকে এখন আর আমার মনে হয় টানাহেচড়া করে লাভ নাই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমাদের এখানে রাজনৈতিক যে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতাটা থাকলে অনেক সুবিধা, ক্ষমতা না থাকলে অনেক অসুবিধা, এই যে ক্ষমতাসীনের যে ক্ষমতা, এই ক্ষমতাসীনের ক্ষমতা দিনকে দিন বেড়েছে, যে দলই ক্ষমতায় আসুক তার ক্ষমতা আরেকটু বাড়িয়ে নিয়ে আর একটু সুযোগ সুবিধা আর একটু বিভিন্ন জায়গায় সেইটা করার যে প্রবণতা হয়েছে, অর্থাৎ অর্থনীতি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, অর্থনীতির বিভিন্ন চালিকা শক্তির ভিতরের যে রাজনীতি রাজনীতি ঢুকে গেছে, এই যে একটা গেইনের খেলা, আমি মনে করি এই জায়গাটা একটা বড় ভূমিকা রাখে। কারণ একটা তো আছে যে ধর্মীয় অনুশাসনের যেটা চর্চা বাড়ানো, সেটা পাকিস্তান পন্থীর কারণে বলি, সেইটা শব্দটা নাই বলি, কিন্তু ভেতরে ভেতরে একটা ধর্মীয় অনুশাসনের কে পুঁজি করে বিভিন্ন ধরনের গোড়ামি ঢুকিয়ে দেওয়ার যে একটা রাজনৈতিক সত্তা আছে বা একটা রাজনৈতিক ফিলোসফি যেটা ঢুকছে ভেতরে আমাদের গভীর ভাবে আমরা দেখি সেটা আছে, সেটা আমরা নাম্বার অফ হিজাব যেভাবে বাড়ছে, আমি বলবো যে এখানে অনেক কিছুই কিন্তু প্রভাবান্বিত বাড়া, এটা যে সত্যিকার অর্থে এটা কেউ এটা ফিলোসফি ব্যবহার করে করছেন তা না, অনেক ক্ষেত্রে এগুলো প্রভাবিত করা হচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন এনজিওর মাধ্যমে করা হচ্ছে। এটা যখন ফিল্ড ওয়ার্ক করতে যাই বিভিন্ন, আমি যখন দেখি তারখানে ভেতরে কিন্তু বলেন তারা যে আমরা সুবিধা পাই অমুক এনজিওর কাছ থেকে বা অমুকদের কাছ থেকে, বাট আমাদেরকে কিছু বাড়তি মিটিং এ আসতে হয় যেখানে তাদের মধ্যে বিভিন্ন জিনিস কিন্তু ঢোকানো হচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া, কিন্তু আরেকটা জায়গা হচ্ছে অর্থনৈতিক যে গেইন, আমার যখন ক্ষমতা আমি ব্যাংক পাবো, আমার ইচ্ছা মতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে ভাইটা ভাইগনা সব দিয়ে আমি ব্যাংকিং সেক্টরে আমি ঢুকিয়ে ফেলবো, আমি আমার ইচ্ছা মতো টেন্ডার নিব, এই যে ক্ষমতায়ন, এই ক্ষমতার কারণে আমি মনে করি যে রাজনীতির যে দুঃশাসন গুলো এটা আসলে কেউ ছাড়তে চায় না ক্ষমতাটা। আলী রিয়াজ বারবার বলছিলেন একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আমরা চাই, তার মানে কি আমরাও চাই, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে আমরা এই নির্বাচন হয়তো পাবো না, এবং পাবো না এই কারণে যে ক্ষমতাটা সবাই রাখতে চান ক্ষমতার সুবিধার জন্য।
আমরা অধ্যাপক আলী রিয়াজের কাছে যাব, তার আগে আমরা আরো দুটো প্রশ্ন নিয়ে নিই। ঢাকার বসুন্ধরা থেকে ফারহানা লিসা, হ্যালো।
হ্যালো, বসুন্ধরা থেকে ফারহানা লিসা বলছিলাম। সবাইকে 2018 নতুন বছরের শুভেচ্ছা। ব্যক্তি জীবনে যেমন নতুন বছরকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা প্রত্যয় থাকে, তেমনি তা বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতাও থাকে। একইভাবে সমাজ ও রাষ্ট্রকে ঘিরেও অনেক প্রত্যাশা থাকে আমাদের। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশা কি, আর বড় দুই দলের জন্য এই নির্বাচনে প্রতিবন্ধকতা কি কি বলে মনে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, নতুন বছরে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার চেষ্টা কি সফল হতে পারে বলে আমরা প্রত্যাশা করতে পারি? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি কলকাতা থেকে, পল্লব মুখোপাধ্যায়, হ্যালো।
হ্যাঁ নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় বলছি ভারতবর্ষের কলকাতা থেকে। সন 2017 যখন শেষের গানের রেস নিয়ে চলে যাচ্ছিল সন 2018 জন্য পথ ছেড়ে, তখন মন বলছিল কি হয় কি হয়। আগামী বছরের দিনগুলোয় বিশেষত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছে কেমন কিছু প্রত্যাশা, তৈরি হয়েছে দৃঢ় প্রত্যয়, তেমনি মনে এসেছে কিছু অবশ্যম্ভাবী প্রতিবন্ধকতার আশঙ্কা। বিশেষত উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ চাপ বাড়াতে শুরু করেছে 5 স্থায়ী সদস্য দেশের এক ব্যবস্থা, যার মধ্যে রয়েছেন আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের মতো দেশগুলি। কিন্তু আশ্চর্যের বিষয় সেটা হলো যে চীনের রাষ্ট্রিক অবস্থান, একদিকে যৌথ চাপ বাড়াচ্ছেন পিয়ংইয়ং এর উপরে, অপরদিকে আবার চোরা পথে নিষেধাজ্ঞা সত্ত্বেও জ্বালানি তেল সরবরাহ করছেন। চীনের অবস্থান ভারতের সঙ্গে ডোকালামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীন বুঝতে পেরেছে যে ভারত কিন্তু আজ 1962 ভারত নেই। এটা যেমন একটা প্রত্যয়ের দিক, তেমনি প্রতিবন্ধকতার দিক হচ্ছে এই পিয়ংইয়ং এ সাহায্য করে নতুন করে কোন যুদ্ধ অবস্থান তৈরি করে দেওয়া যাচ্ছে কিনা। ধন্যবাদ।
ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায় আপনাকেও। এই যে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আবার একটা প্রশ্ন উঠেছে, আমার মনে হয় আলী রিয়াজ খুব পরিষ্কার ভাবেই বলেছেন যে প্রত্যাশা হচ্ছে একটি গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন। অধ্যাপক আলী রিয়াজ, আপনি কি এর সঙ্গে আর কিছু যোগ করতে চান?
এর সঙ্গে ঠিক ওই প্রশ্নের উত্তরে আমার যোগ করার কিছু নেই, তবে ওই যে মানে একজন আটলান্টা থেকে প্রশ্ন করলেন, দুঃখিত আমি ওনার নামটা মনে লিখে রাখিনি।
হ্যাঁ, মিল্টন,
মিল্টন, জনাব মিল্টন যে প্রশ্নটা করেছেন আর কি। এই যে দেখুন, কারো দেশপ্রেম নিয়ে প্রশ্ন করলে আমার একটু সংশয় তৈরি হয় যে মানে একজন পাকিস্তানপন্থী বাংলাদেশ চাইনি, প্রমাণ কোথায় বলুন? মানে এই যে হোস্কেলে যে কোনো রকম রাজনৈতিক আদর্শকে মোকাবেলা করার ক্ষেত্রে দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা, প্যাট্রিয়টিজম নিয়ে প্রশ্ন করা, এগুলি খুব উদ্বেগজনক। এগুলি আসলে বিভক্তি তৈরি করে, এগুলি বিভক্তি তৈরি করে। ফলে বিভক্তি তৈরি করার পর আপনি সমাধান চাইবেন, তো বিভক্তি তো আপনি তৈরি করেছেন, সমাধান চাইবার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন না, দাঁড়ান আয়নার সামনে, সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো বাংলাদেশের সবচেয়ে সমস্যা যেটা যেটা ডক্টর আহমেদ বলেছেন, ক্ষমতার এককন্ডীকরণ। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে ক্রমাগত ভাবে আমরা ক্ষমতার এককেন্দ্রীকরণ দেখতে পেয়েছি। এটা কোনো বিশেষ দল হিসেবে আমি বলছি না, রাষ্ট্রের কাঠামোর মধ্যেই এই দুর্বলতাটা আমরা ঢুকিয়ে দিয়েছি। প্রতিষ্ঠান তৈরি করছি না, প্রতিষ্ঠান ভেঙে ফেলছি আমরা, এবং প্রতিষ্ঠান যতক্ষণ না আপনি তৈরি করবেন ততক্ষণ পর্যন্ত চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করতে পারবেন না। তো আপনি প্রতিষ্ঠান লাগবে, প্রতিষ্ঠান অংশ হলে ব্যক্তি শক্তিশালী হয় কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না, ক্ষমতার অপব্যবহারের ইম্পিউনিটিটা তৈরি হয়, এগুলি হচ্ছে সমস্যা। ধর্ম নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, সে বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, কোন অন্য কোন সময় তো বলতে।
হ্যাঁ নিশ্চয়ই, আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন, ওই যে দ্বিতীয় প্রশ্ন ছিল ফারহান আলী স্যার, রোহিঙ্গা প্রত্যাবাসন কি সফল হতে পারবে?
এক বছরের মধ্যে পারবে এরকম আমি খুব বেশি তার ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, যে এক বছরের মধ্যে এটা সমাধান করা যাবে, করতে পারলে ভালো। এখন পর্যন্ত যে পরিস্থিতি, যে হার এবং যে ধরনের এগ্রিমেন্ট তৈরি হয়েছে, অ্যারেঞ্জমেন্ট, এগ্রিমেন্টও বলা হচ্ছে না, যেগুলির আসলে ইন্টারন্যাশনাল লতে তার স্ট্যান্ডিংও খুব 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 বেশি স্পষ্ট নয় আমার কাছে। তো এক বছরের মধ্যে পারা যাবে, পারা গেলে ভালো, কিন্তু যে রেট আমরা দেখতে পাচ্ছি তাতে তাতে আমি খুব আশাবাদী হতে পারছি না। আর তাছাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এই বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে যাওয়ার কারণে বাংলাদেশের তার কোনো আসলে মানে ইন্টারন্যাশনাল সুপারভিশনের কোনো জায়গা থাকলো না এবং আর্বিট্রেশনের কোনো জায়গা থাকলো না। আর্বিট্রেশনটা দরকার হবে কখন, যদি কোন রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়, কে কে মিয়ানমারের নাগরিকের প্রশ্ন যদি এখন মিয়ানমার তোলে তাহলে এটা বাংলাদেশ বলবে যে ধরুন অমুক এক্স বাংলাদেশ মিয়ানমার নাগরিক, মিয়ানমার বলল না, তো আর্বিট্রেশনটা করবে কি, কে নিশ্চয়তা দেবে? ফলে আমি আশা করছি প্রক্রিয়াটা শুরু হবে, খুব বেশি আশাবাদী না তার শেষ হবে, এবং তার গতি এবং সংখ্যা নিয়ে আমার মনে সংশয় রয়েছে।
আবার আমরা অধ্যাপিকা সংঘমিত্রা সরকারের কাছে যাচ্ছি পল্লব মুখোপাধ্যায়ের সেই প্রশ্নটি নিয়ে। উনি তার প্রশ্ন ছিল যে চীনের একটা দ্বিমুখী ভূমিকা রয়েছে উত্তর কোরিয়ার সম্পর্কে এবং উত্তর কোরিয়াকে নিয়ে তার আশঙ্কাও মনে রয়েছে। অধ্যাপিকা সরকার,
উত্তর কোরিয়াকে নিয়ে আশঙ্কা শুধুমাত্র যে ভারতের রয়েছে তা নয়, আমার মনে হয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই কিন্তু তার আচরণ নিয়ে শঙ্কিত। এবং চীনের যে রাজনীতি এবং চীনের যে বৈদেশিক নীতি, এই বৈদেশিক নীতির মধ্যে দ্বিমুখিতা কিন্তু প্রথম নয়। দ্বিমুখিতা এর আগে অনেকবার ভারত তার মুখোমুখি হয়েছে, মূলত তার যে পড়শী রাষ্ট্র সেই পড়শী রাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বারংবার ভারত দ্বিমুখিতার মুখোমুখি হয়েছে। রিসেন্টলি যেটা ভুটানের ডোকলাম নিয়ে যে সমস্যা, সেটা সমস্যার মুখোমুখি হতে গিয়ে ভারত হয়তো অনেকটাই চীনের চাপের কাছে নতি স্বীকার না করে তার অবস্থা বা প্রত্যয় যেটাকে বলছেন উনি সেটা প্রদর্শন করতে সক্ষম হয়েছে, যার মধ্যে দিয়ে প্রমাণ করা গেছে যে 62-র ভারত আর আজকের ভারত এক নয়। কিন্তু তার পাশাপাশি আরো অনেক কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো ভারত ও চীনের মধ্যেকার মধ্যে সমাধান করা আশু কর্তব্য, এবং সেই আশু কর্তব্যের মধ্যে একটি অবশ্যই রয়েছে। এই কিছুক্ষণ আগে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা বিষয় নিয়ে আমার অবস্থান কি, রোহিঙ্গা বিষয়ে যে প্রথম একটা কথা সে সময় বলতে আমি ভুলে গেছিলাম যে মূল্যবোধ এবং রোহিঙ্গা দুটো বিষয়ের মধ্যে সেটা আসে, রোহিঙ্গা ইস্যুই আমাদের সামনে তুলে ধরেছে আর একটা বিষয় যে নোবেল লরিয়েটদের মূল্যবোধ নিয়ে কি আমরা প্রশ্ন করতে পারি, এই প্রশ্ন কিন্তু রোহিঙ্গাই আমাদের সামনে রেখেছে। এবং রোহিঙ্গা বিষয়টা চীনের যে অবস্থান সেই চীনের অবস্থানের ক্ষেত্রেও কিন্তু ভারত একটা দ্বিমুখিতার মুখোমুখি হয়ে পড়েছে। শুধু কোরিয়া নয়, শুধু কোরিয়ার ইস্যু নয় এটা।
জি, আমাদের পরবর্তী প্রশ্নকর্তা এবং আমরা এই প্রশ্নটি বোধহয় শেষ প্রশ্ন নিতে পারবো, নিউ ইয়র্ক থেকে সোনিয়া সুইটি। হ্যালো,
হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে সোনিয়া সুইটি বলছি। আমি বাংলাদেশেও সাংবাদিকতা করতাম, এখানেও নিউজের সাথে জড়িত আছি। আমি মুসলিম, অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই মুসলিম হিসেবে অনেক জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে কিছু মানুষের জন্য যারা মুসলিম টেরোরিস্ট। আসলে এভাবে আমি 2018 সালকে দেখতে চাচ্ছি না। আমরা সব জায়গাতে, বাংলাদেশ সহ আমেরিকা সহ বিশ্বের সব জায়গাতে মুসলিম হই আর যে কোনো ধর্মেরই মানুষ হই না কেন, মাথা উঁচু করে সব জায়গায় চলতে চাচ্ছি, এটা হচ্ছে আমার আসলে প্রত্যাশা এবং প্রত্যয়। আর আমার একটি প্রশ্ন আছে, আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমি যেটা জানতে পারি যে দ্রব্যমূল্যের অনেক বেশি ঊর্ধ্বগতি চলছে, তো আমরা কি এটা আশা করতে পারি যে 2018 সালে মধ্যবিত্ত যারা আছেন, যারা গরিব আছেন, তারা তাদের আয়ের ভেতরে এই দ্রব্যমূল্য ক্রয় করতে পারবে, তাদের জীবনটা সুন্দর করে কাটবে, এই জিনিসটা কি আমরা আশা করতে পারি? আসলে এটা আমার একটা প্রশ্ন।
ধন্যবাদ। আমরা দ্রব্যমূল্য প্রসঙ্গেই যাচ্ছি, অন্য প্রসঙ্গটা তার প্রত্যয় ছিল। ডক্টর নাজরীন আহমেদ, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কি দ্রব্যমূল্য আসতে পারবে, আপনার কি মনে হয়?
ইতিমধ্যে আমাদের আলোচনায় সম্ভবত প্রফেসর রিয়াজ উল্লেখ করেছিলেন যে আমাদের সম্প্রতি যে হাউসহোল্ড সার্ভেটা যে রেজাল্ট আমরা দেখছি, তাতে আমরা দেখছি আয় বৈষম্য বেড়েছে, অর্থাৎ আমাদের আমাদের ওভারঅল অ্যাভারেজ ইনকাম আমাদের দেশের বাড়ছে, কিন্তু ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে। তার মানে হচ্ছে যে দরিদ্র জনসাধারণের যে আয় সেটা সেই হারে বাড়ছে না। এর মানেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না। হঠাৎ করে 2018 আমি মনে করি না যে সকলের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তবে সাম্প্রতিক যে ক্রাইসিস, চালের মূল্য বৃদ্ধি এবং পেঁয়াজের মূল্য বৃদ্ধি, এক্ষেত্রে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে আমাদের কিছু করার নাই, কারণ এটা ভারত থেকে, ভারত নিজেই রপ্তানি এলসির দাম বাড়িয়ে দিয়েছে, কারণ ভারতের নিজেরই পেঁয়াজ প্রোডাকশন কম হচ্ছে, ওখানে কিছু করার নাই, তবে চালের দাম কমবে বলে আশা করছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর নাজরীন আহমেদ, অধ্যাপিকা সংঘমিত্রা সরকার, আপনাকে, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন শেগুপ্তা নাসরিন কুইন বিশ্ব সংবাদ শোনাচ্ছেন সংক্ষিপ্ত আকারে।
ধন্যবাদ। বিশ্ব সংবাদের আগে প্রথমে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট। বাংলাদেশে বিশ্ব তাবলিগ জামাতের সর্ববৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে আগামী 12 জানুয়ারি। ইজতেমা স্থলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সে সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।
ভারতের দিল্লিভিত্তিক তবলিগ জামাতের ঢাকাস্থ কর্মকর্তারা জানিয়েছেন, 14 জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হলে চার দিন বিরতির পর 19 জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে 21 জানুয়ারি। বিশ্ব ইজতেমার আয়োজক সংস্থা তবলিগ জামাত এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমা স্থলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবলিগ জামাতের তরফে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার তবলিগ জামাত অনুসারী এবছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের থাকার জন্য ইজতেমা স্থলে আলাদা জায়গা করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে বুধবার যোগাযোগের টেলিফোন চ্যানেল পুনরায় খুলেছে। বহু বছর ধরে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর তারা তাদের সম্পর্ক উন্নত করতে চাইছে, তারই একটা উল্লেখযোগ্য প্রথম ইঙ্গিত হচ্ছে এটি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, তারা উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন। পানমুনজম গ্রামটি সীমান্তে দুই দেশের সুরক্ষিত অসামরিক এলাকার মধ্যে অবস্থিত। 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে টেলিফোন হটলাইনটি বন্ধ হয়ে যায় যখন পিয়ংইয়ং লাইনটি কেটে দেয়, কারণ উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে সিওল যৌথভাবে পরিচালিত শিল্প এলাকা থেকে বেরিয়ে আসে। ইরানি জনগণকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানিরা তাদের দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদে নেমেছেন তাতে যুক্তরাষ্ট্র শক্তভাবে সমর্থন দিচ্ছে। ওদিকে ইরান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শুরু হওয়া সাধারণ ইরানিদের প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে সরকারপন্থীরা এবার বিক্ষোভে নেমেছেন। ইরানি টেলিভিশনের খবরে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানিরা জাতীয় পতাকা তুলে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে স্লোগান দিচ্ছেন। খামেনি এর আগে এক বার্তায় বলেন, ইরানের শত্রুরা ইরান সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে ওই প্রতিবাদ বিক্ষোভ করিয়েছেন, যার ফলশ্রুতিতে 21 জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের শত্রুরা অর্থ এবং অস্ত্র দিয়ে রাজনৈতিক ও গোয়েন্দা শক্তি ব্যবহার করে এখানে সংঘাত সৃষ্টি করেছে। আফগান গোয়েন্দা সংস্থা কাবুলে সন্দেহভাজন 13 জন ইসলামিক স্টেট চরমপন্থী থেকে গ্রেপ্তার করেছে। ইথিওপিয়া রাজনৈতিক বন্দীদের মুক্ত করার এবং আটক শিবির বন্ধ করার কথা ঘোষণা করেছে।
আর এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ফ্র্যাঙ্কলিন সিড্র্যাক। আমি সেলিম হোসেন আবারও সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.